الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেনে শুধু উপদেশ আল্লাহরই গুণ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের শতোপদেশ। যে যেখান থেকে আমাদের সাথে আছেন, এই অনুষ্ঠানকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা যে বুজুর্গ ব্যক্তির সিহত নিয়ে, সৎ উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, তার নাম মুবারক হচ্ছে হযরত সাইয়েদুনা দাতা গঞ্জেবখশ আলী হাজভেরি রহমতুল্লাহি তাআলা আলী। তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং খুব বড় বড় সৎ উপদেশ তিনি আমাদের জন্য দিয়ে গিয়েছেন। তো আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওনার সৎ উপদেশ নিয়ে আমরা আলোচনা করব। প্রতিবারের ন্যায় আমাদের সাথে মাশাআল্লাহ মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই সাথে আছেন, তিনি আমাদেরকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সুন্দর সুন্দর মদিনী ফুল প্রদান করবেন। তো আসুন আমরা সে সৎ উপদেশটি শুনি। হযরত সাইয়েদুনা দাতা গঞ্জেবখশ আলী হাজভেরি রহমতুল্লাহি তাআলা আলী ইরশাদ করেন, দিনী ও দুনিয়াবি সকল বিষয়ের সৌন্দর্য হল শিষ্টাচার, আদব। কাজেই সৃষ্টির সর্বত্রই শিষ্টাচারের প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ, শিষ্টাচার সম্পর্কে, আদব সম্পর্কে খুব সুন্দর একটি মদিনী ফুল তিনি আমাদেরকে দিয়েছেন, উক্তি দিয়েছেন। তো আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। জি রিয়াজ ভাই, হযরত সাইয়েদুনা গঞ্জেবখশ আলী হাজভেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে যে সুন্দর মদিনী ফুল দিয়েছেন, যে দিনী ও দুনিয়াবী বিষয়ের সকল সৌন্দর্য হচ্ছে শিষ্টাচারের মধ্যেই, আর সব জায়গায় শিষ্টাচারই হওয়া প্রয়োজন, তো এই ব্যাপারে আমাদেরকে মদিনী ফুল দিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। দাতা আলী হাজভেরি রহমতুল্লাহ তাআলা এখানে দুইটি বিষয়কে কেন্দ্র করে বলেছেন, দুনিয়া এবং আখেরাতে।
জি,
উভয়ে মানুষের জন্য কল্যাণকর একটি বিষয় হচ্ছে আদব, শিষ্টাচার।
শিষ্টাচার
যার মধ্যে আদব নেই, সে কোনোদিন উন্নতি করতে পারে না, কোনোদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া পেতে পারে না। আদব অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আদব কাহাকে বলে, এই সকল বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি হয়েছে। বলা হয়েছে লোকমান হাকিম, তিনি বলেছেন, কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে আদব বলে। কথাতে এবং কাজে ব্যবহারকে আদব বলা হয়।
আদব বলা
যে আদববান, যার মাঝে শিষ্টাচার রয়েছে, তার কথার মাঝেও মাধুর্যতা দেখা দেয়, কাজের মধ্যেও তার সৌন্দর্যতা দেখা দেয়, এবং সে উভয় দিক দিয়ে আদব করে থাকে। একজন বলেছেন, বান্দার মধ্যে উত্তম বৈশিষ্ট্যের সমাবেশ ঘটানোকে আদব বলে।
সুবহানাল্লাহ।
কারো মতে প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকেই আদব বলে।
সুবহানাল্লাহ।
কাজেই আদবের কিছু এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেমন নম্রতা, ভদ্রতা, সভ্যতা, তারপরে কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, নিয়ম নীতি ইত্যাদির গুণাবলী যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাকে মুআদ্দাব বলা হয়, অর্থাৎ তাকে ভদ্র ও সুশিক্ষিত বলা হয় এবং তাকে আদববান ব্যক্তি বলা হয়। যার মাঝে এই বিষয়টি থাকে না তাকে বেআদব বলা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি তার বাণী রয়েছে। তিনি বলেন, কিতাবে বর্ণিত রয়েছে, উতলুবুল আদাবা ফা ইন্নাহু জিয়াদাতুন ফিল আকল। অর্থাৎ তিনি বলেন, তুমি আদব অন্বেষণ করো, কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক। আদবকে তিনি খোঁজার জন্য বলেছেন। দ্বিতীয় নম্বর তিনি বলেন, ওয়া দালিলুন আলাল মুরুওয়াতি, ব্যক্তিত্বের দলিল। তারপরে তিনি বলেন, মুনিসুন ফিল ওয়াহদাতি, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ বন্ধু, যার মধ্যে আদব থাকে নিঃসঙ্গতায় সে ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকে। তিনি আরো বলেন, ওয়া সাহিবুন ফিল গুরবা, প্রবাস জীবনের সাথী, এবং বলেন ওয়া মালুন ইন্দাল কিল্লাতি, এবং অভাবের সময়ে সম্পদ। তো আদব কত গুরুত্ব রাখে, যার মাঝে আদব থাকে তাকে আদববান বলা হয়। এই আদব এমন একটি বিষয় যা নিম্ন স্তরের ব্যক্তিকে উচ্চ স্থানে আসীন করে দেয়,
সুবহানাল্লাহ,
যা বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেয়। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, ইবলিস সে ফেরেশতাদেরকে সে শিক্ষা দিত, পড়াতো, কিন্তু আদম আলা নবীগিনা আলি সাল্লাতু সালামের আদব না করার কারণে সে ইমান হারা হলো, চিরস্থায়ী জাহান্নামী হলো, বিতাড়িত হলো, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বের করে তাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিলেন। এবং আদম আলা নবীগিনা আলি সাল্লাতু সালামের আদব না করার কারণে সে কাফিরও হলো এবং সে বিতাড়িত হলো এবং জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আদব এবং এমন একটি বিষয় যে সম্পর্কে জানা জরুরি, আল্লাহ তাআলা সম্পর্কে কেমন আদব করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তার কেমন আদব থাকতে হবে, ফেরিস্তাদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দা যারা ওলি তাদের ব্যাপারে তার মাঝে কেমন শিষ্টাচার থাকা উচিত, আদব থাকা উচিত, এ সম্পর্কে তাকে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি রয়েছে। বলা হয়েছে বা আদব বা নসিব, বে আদব বদ নসিব,
সুবহানাল্লাহ।
অর্থাৎ যাদের মাঝে আদব রয়েছে তারা সৌভাগ্যশীল, যাদের মাঝে আদব নেই তারা হচ্ছে বদনসিব।
বদনসিব, যে আপনি যে কথা বলেছেন রিয়াজ ভাই, এরকমই একটি কথা তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে এভাবে কিছুটা বর্ণিত হয়েছে, যে মা ওয়াসালা মান ওয়াসালা ইল্লা বিল হুরমতি, ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমতি ওয়া তাযীম। যে যা কিছু পেয়েছে আদব ও সম্মানের কারণে পেয়েছে, আর যে যা কিছু হারিয়েছে আদব ও সম্মান না করার কারণেই হারিয়েছে। তো কত গুরুত্বপূর্ণ একটি কথা। তো পৃথিবীর যতটা সেক্টর রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আদব খুবই প্রয়োজন।
এবং আমরা যে এইমাত্র শুনলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাণী হচ্ছে আদবকে খুঁজো
খুঁজো।
আচ্ছা, আমাদের বুজুর্গানে দিন এই বিষয়ে তারা বুজুর্গানে দিনের কাছে গিয়ে তারা শিক্ষা অর্জন করতেন, একটি অধ্যায় ছিল আদব। কেন আদব হলো মূল জিনিস। আমি অনেক বড় জ্ঞানের মালিক হলাম, আমার মাঝে আদবই নেই, তাহলে শয়তান অনেক ইলিমের অধিকারী ছিল কিন্তু নবীর ব্যাপারে তার মাঝে আদব ছিল না, তার ওই ইলিম জ্ঞান কোনো কাজে আসে নি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার আম্মা আমাকে বললেন ইমাম রবিয়ার নিকট যাও, এরপর তার থেকে তার ইলম শিখার আগে তার আদব শিখে নাও। তিনি পাঠাচ্ছেন সন্তানকে কিন্তু বলছেন তার কাছে ইলিম শেখার আগে
আদব শিখে নাও,
উস্তাদের আদব কিভাবে করতে হবে সেটি শিখে নাও। কেন বলা হয়েছে যারা উস্তাদের আদব করতে পারে না তারা ইলিমের নূর দ্বারা কোনোদিন নূর প্রাপ্ত হবে না, অর্থাৎ ইলিমের নূর তারা পাবেই না। তো তারাই ইলিমের নূর পেয়েছে, তারাই সৌভাগ্যশালী হয়েছে যারা উস্তাদের আদব করেছে।
হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা তিনি ইরশাদ করেন, লা আদাব লাহু লা ইলম লাহু, যার মধ্যে আদাব নাই, যার মধ্যে শিষ্টাচার নাই, সে কখনো ইলম অর্জন করতে পারবে না, অর্থাৎ তার মধ্যে ইলমই নাই। লা ইলম লাহু, তার মধ্যে ইলম নাই।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার ব্যাপারে আসছে, তিনি নিজের উস্তাদ হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা নূ ঘরের দিকে পা প্রসারিত করতেন না।
আল্লাহ আল্লাহ।
অথচ ইমামে আজম আবু হানিফা এবং হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের যে ব্যবধান ছিল মাত্র 6-7 গলির ব্যবধানে, এরপরেও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা উস্তাদের আদব করতে গিয়ে তিনি সেদিকে পা প্রসারিত করতেন না। এখানে আমরা যারা স্টুডেন্ট, যারা আমরা ছাত্র, বিশেষ করে দিনী শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এখানে, এবং প্রত্যেক ওই সকল শ্রেণীর লোকের জন্য যার কোনো উস্তাদ রয়েছে, উস্তাদের আদব অত্যন্ত জরুরি। দেখা যায় শাহরুখ ভাই, অনেক স্কুল কলেজে দেখা যায় যে উস্তাদের তারা ব্যঙ্গ করে থাকে।
জি,
একজন উস্তাদ আসলো, তিনি পড়াচ্ছেন, কিছু ছাত্র এমনও রয়েছে যারা শুধু শুধু টাইম পাস করার জন্য এবং শুধু শুধু মা বাবাকে ধোঁকা দেওয়ার জন্য স্কুল কলেজে আসে, মাদ্রাসায় আসে। দেখা যায় সে পড়ালেখা তো করে না, অন্যকে করতেও দেয় না, এবং দেখা যায় পরিশেষে শিক্ষকের ব্যঙ্গ করতে শুরু করে দেয়, টিচার যেভাবে পড়াচ্ছে তার নকল করে উপহাস করে থাকে। তো এই সকল ব্যক্তিরা তারা জ্ঞানের আলো থেকে দূরে থাকবে, তাদের কোনো দিন জ্ঞান অর্জন হবে না। ব্যাগে কিতাব তো থাকবে কিন্তু ব্রেনে কোনো মেধা থাকবে না, কোনো জ্ঞানই থাকবে না। তো যদি পরিপূর্ণ ইলিমের আলোতে বক্ষকে যদি আলোকিত করতে চায় তাহলে উস্তাদের আদব অত্যন্ত জরুরি রয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, আমি 30 বছর পর্যন্ত উস্তাদের খানা রান্না করে দিয়েছি, 30 বছর পর্যন্ত। আর তিনি বলেন, আদবের কারণে আমি কোনো দিন ওই খাবার থেকে কিছু খাইনি।
আল্লাহু আকবার,
30 বছর পর্যন্ত খানা রান্না করে দিয়েছেন, আর উস্তাদের আদবের কারণে তিনি কোনো দিন কিছু সেখান থেকে আহার করেননি। এই যে আদব, আচ্ছা আদব এরকম নয় যে আমার উস্তাদ বা আমার পীর সাহিব, আমার মুরব্বি, সম্মানিত ব্যক্তি আমার সামনে থাকলেই আমি আদব করব, সে তার অনুপস্থিতিতে আমি করব না, এরকম নয়। উস্তাদের আদব তো উপস্থিতিতে যেভাবে করতে হয় তার অনুপস্থিতিতেও সেভাবে আদব করতে হবে। পীরের আদব মুরিদ যেভাবে পীরের সামনে করে, পীরের অনুপস্থিতিতেও সে মুরিদ পীরের আদব সেভাবে করতে হবে। তো এই জন্য আদব সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি রয়েছে। কোরআন এবং হাদিস যদি আমরা অধ্যয়ন করি সে সম্পর্কে কিন্তু আলোচনা এসেছে, যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আদব কিভাবে করতে হবে কোরআন আমাদেরকে শিখিয়েছে। যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা ফাতার 9 নম্বর আয়াতের মধ্যে, কানজুল ইমানের অনুবাদ, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তাঁর রসুলের উপর ইমান আনো এবং রাসুলের মহত্ব বর্ণনা ও তার প্রতি সম্মান প্রদর্শন করো। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতের মধ্যে, কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ আল্লাহ ও তাঁর রসুলের আগে বাড়বে না এবং আল্লাহকে ভয় করো। তাফসিরের মধ্যে, তাফসির সিরাতুল জিনানের লেখা হয়েছে, এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কীভাবে করতে হবে, আদব কীভাবে করতে হবে সে শিক্ষা দিয়েছেন। বলা হয়েছে যে ঈদুল আজহাতে কিছু লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তারা কুরবানি করে দিয়েছিল।
আচ্ছা,
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে করিমার মধ্যে বলেন যে আমার হাবিবের আগে তোমরা বেড়ে যেও না, তখন তাদেরকে পুনরায় কোরবানি করার জন্য আদেশ করা হলো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কিছু লোক রমজানের পূর্বের দিন থেকে তারা রোজা রাখতে শুরু করে দিল, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেননি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে করিমা নাজিল করলেন যে আমার হাবিব থেকে তোমরা অগ্রসর হয়ে যেও না। আদব হচ্ছে নবীর পিছনে পিছনে থাকতে হবে। মাজাল্লা যারা বলে কোনো কোনো সময় উম্মতি আমল করলে নবী থেকে বেড়ে যায়, এরকম বোধ মাজহাবদের আকিদা। সঠিক আকিদা হচ্ছে উম্মতি যতই ইবাদত করুক না কেন, রাত দিন এমনকি ইবাদতের মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, এরপরেও নবীর মর্যাদা সে কোনোদিন পাবে না। নবী তো দূরের কথা, শাহরুখ ভাই, সাহাবিদের যে মর্যাদা সেটিও সাধারণ উম্মতি কোনোদিন
পেতে পারবে না।
এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, সাহাবা ইকরামের আদব, অলিয়া ইকরামের আদব জানা অত্যন্ত জরুরি রয়েছে।
এরকম অসংখ্য স্থানে কিন্তু আদবের ব্যাপারে বলা হয়েছে, এমনকি পয়গম্বর নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন আর বেশিরভাগ নবী রাসূলদের সম্প্রদায়কে যে ধ্বংস করা হয়েছে এর একটা মূল প্রধান কারণ কিন্তু হচ্ছে এটাই যে তারা নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছিল। ফিরআউনকে যে ধ্বংস করা হয়েছে এর একটা প্রধান কারণ হচ্ছে সে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল।
আর একটি বিষয়, ফিরআউন যে জাদুঘরদেরকে পাঠিয়েছিল মূসা আলাইহিস সালাতুসসালামের সঙ্গে মোকাবিলা করার জন্য,
আচ্ছা
তো তারা যে ইমান এনেছে, উলামায়ে কেরাম বলেন মূসা আলাইহিস সালাতুসসালামের আদবের কারণে, কেন তারা জাদু তারা রশি ছুড়ে দেওয়ার পূর্বে মূসা আলাইহিস সালাতুসসালাম এর দরবারে এটি আরজ করেছিল যে আপনি প্রথমে শুরু করবেন না আমরা করব।
আচ্ছা, আদবের কারণে জিজ্ঞেস করছে।
হ্যাঁ, আদবের কারণে। তো মূসা আলাইহিস সালাতুসসালাম তাদেরকে বলেন তোমরা শুরু করো। তো উলামা বলেন যে এই জিজ্ঞেস করার কারণে, যেহেতু একজন নবীর সে আদব করলো, রেসপেক্ট দিল, তো আল্লাহ তাআলা তাদেরকে ইমানের দৌলত দান করলেন।
এমনকি কোরআন শরীফে যে পিঁপড়ার সূরাতুন নামালের মধ্যে যে পিঁপড়ার আলোচনা হয়েছে, ওই পিঁপড়ার আলোচনা কিছুটা এভাবে হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম নিজের সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তো একটা পিঁপড়া দেখল, পিঁপড়া দলের মধ্যে থেকে একটা পিঁপড়া দেখল যে সুলাইমান আলাইহিসসালাম নিজের সৈন্যদল সহ আসছে।
পিঁপড়াদের রানী যে ছিল,
জি পিঁপড়াদের রানী, তো পিঁপড়াদের রানী সুলাইমান আলাইহিসসালামকে দেখে নিজের সৈন্যদেরকে বলল যে তাড়াতাড়ি গর্তে চলে যাও, ভিতরে চলে যাও, নাহলে সুলাইমান আলাইহিসসালাম এবং তার সৈন্যরা অজানাবশত, ভুল বশত আমাদেরকে, আমাদের উপর থেকে আমাদেরকে পিছিয়ে চলে যাবে। তো আল্লাহ তাআলাকে এ আদব করাটা পিঁপড়ার, যে পিঁপড়া যে একটা কথা বলেছে যে সুলাইমান আলাইহিসসালাম অজানাবশত ইচ্ছাকৃতভাবে না, পিঁপড়াও বুঝছে যে নবী আছে, আমাকে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে তিনি হত্যা করবেন না, অজানাবশত তিনি আমাদের উপর থেকে চলে যাবেন, এই যে একটা আদব করা হয়েছে। এ কারণে তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরুদ্দিন নাজির রহমাতুল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে যত পিঁপড়া আছে, পিঁপড়ার তো সংখ্যা মানুষ থেকে হাজার লক্ষ গুণ বেশি, পৃথিবীতে যত পিঁপড়া আসছে এবং সামনে আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত পিঁপড়ার রানী ওই পিঁপড়াকে বানিয়ে দেওয়া হয়েছে শুধু আদব করার কারণে। তো এই আদবটা কত বড় একটা কনসেপ্ট, অনেক,
এই জন্য তো বলা হয়েছে বাদব বানাসিব বেয়াদব বদনসিব
বদনসিব, জি জি।
তো আদব আসলে প্রকৃত যদি দেখা যায় যে আদবই মানুষকে সম্মানিত করে,
জি,
সমাজের মধ্যেও দেখবেন লোকেরা তাকে সম্মানের নজর দেখে যার মাঝে আদব থাকে,
আদব থাকে,
আর যার মাঝে আদব থাকে না লোকেরা বলে যে বেয়াদব। অনেকে আছে এমন, সাধারণ লোকের সামনে নিজেকে তো শিষ্টাচারের মধ্যে আদব বালা হয়ে নিজেকে দেখায়, কিন্তু ঘরে দেখা যায় মা বাবার আদব করে না।
জি জি জি।
তো একজন সন্তানের জন্য মা বাবার আদব করা অত্যন্ত জরুরি রয়েছে। কোরআন এটিও আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তোমরা তাদের জন্য নিজের নরম বাহুকে বিছিয়ে দাও,
বিছিয়ে দাও।
তো এই যে আদব, কোরআন শিক্ষা দিয়েছে মা বাবার আদব কীভাবে করতে হবে, ফেরেশতাদের আদব কীভাবে করতে হবে, কোরআনুল করিমের আদব কীভাবে করতে হবে, ওলমা ইকরামের আদব করা, ওলমা আহলে সুন্নাহ যারা রয়েছেন তাদের আদব করা অত্যন্ত জরুরি। যেমন আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, ওলমা ইকরাম যেহেতু আম্বিয়া ইকরামের ওয়ারিস,
জি,
বিদায় তাদের থেকে আগে আগে চলা নিষেধ করা হয়েছে।
আচ্ছা,
যেন সুন্নি উলমা ইকরাম আসছেন তাদের সাথে আদব সহকারে বসা, এই জন্য বলা হয়েছে আদব, উলমা ইকরামের মজলিসে বসার আদবও বলা হয়েছে যে আলিমদের সামনে যদি বসো তাহলে নিজের মুখকে সামলিয়ে রাখো,
সামলিয়ে রাখো।
অনেকে বাচাল হয়ে থাকে, কোথায় কী বলতে হবে সেটাই জানে না, এখন উলমায়ে দিন বসে রয়েছেন, উলমায়ে আহলে সুন্নাত বসে রয়েছেন, এমন এমন কথা বলছে যা তার বলা উচিত ছিল না,
ছিল না।
তো মুখকে সামলিয়ে রাখা, তারপরে কোনো আলিমে দিন আসছে তাকে রেসপেক্ট জানানো, তার জন্য সম্মানে দাঁড়িয়ে যাওয়া, তার পিছনে পিছনে থাকা। যে তিনি একটি দলিলও এনেছেন যে উলমায়ে কেরামের আদব কীভাবে করতে হয়,
জি,
তিনি বলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই তার থেকে বর্ণিত, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে চলতে দেখলেন।
আচ্ছা,
তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু দারদা, তুমি কি তার আগে আগে চলো যিনি তোমার থেকে বরং পৃথিবীর সকল থেকে সম্মানিত?
সুবহানাল্লাহ,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদাও বুঝালেন,
জি,
এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদবও শিখালেন যে তিনি তোমার থেকে এবং সকল পৃথিবীর মধ্যে যত মানুষ আম্বিয়া ইকরামের পর সবচেয়ে সম্মানিত হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সম্মানিত ব্যক্তিদের আদব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করে দেখিয়েছেন এবং করতে বলেছেন। বিদায় আমাদেরকে আদব আমাদের মাঝে রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় আল্লাহ তাআলা দয়া পাব না।
একটি ঘটনা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে কিছুটা এভাবে এসেছে যে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক নদীর কিনারায় বসে অজু করছিলেন। অপর ব্যক্তি তার থেকে একটু উপরের দিকে, যেহেতু একটু ঢালু ছিল, উপরের দিকে বসে অজু করছিলেন। তো লোকটি যখন ইমাম সাহেবকে উজু করতে দেখলেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে, তো তিনি চিন্তা করলেন যে উনি নিচের দিকে আমি উপরের দিকে, এটা কেমন দেখায়,
মানে আদব তিনি করলেন,
আদব করলেন। তো তিনি কি করলেন, সে জায়গা থেকে সরে ইমাম আহমদ বিন হাম্বল যে জায়গায় উজু করছেন সেখান থেকে আরেকটু নিচে এসে তারপর তিনি উজু করা আরম্ভ করলেন। তো তার ইন্তেকালের পর একজন তাকে স্বপ্ন থেকে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, যে আল্লাহ তাআলা আপনার সাথে কী রকম আচরণ করেছে। তো সে বললো যে আমার তেমন কোনো আমল বা নেকি তো নাই, কিন্তু হ্যাঁ একবার সারা জীবনে শুধু একবার হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় আলিমে দিন, ওনার আমি আদব করেছিলাম ওটা উযু করার ক্ষেত্রে। পানির ক্ষেত্রে আমি ওনার আদব করেছিলাম, ওনার থেকে নিচে চলে এসেছিলাম, এই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন।
এই ঘটনার মধ্যে শাহরুখ ভাই দুইটি বিষয় আছে এখানে, আদবও ছিল আকলও খাটালো।
জি জি,
যে আমাকে কোথায় থাকতে হবে,
কোথায় থাকতে হবে,
এই জন্য বলা হয়েছে লা আদাবা ইল্লা বি আকলিন ওয়ালা আকলা ইল্লা বি আদাবিন।
সুবহানাল্লাহ,
বলা হয়েছে আকল বুদ্ধি ছাড়া আদব হয় না,
জি,
আবার আদব ছাড়া আকলও হয় না। তো দুইটি বিষয় অত্যন্ত জরুরি, আদব করার জন্য আকল দরকার, আমি কার কিভাবে রেসপেক্ট জানাবো, ঠিক আছে, নবীদের ব্যাপারে আমার আদবের রেসপেক্ট কিভাবে হবে, ওলিদের ব্যাপারে কিভাবে হবে, সাহাবাই ক্রামের ব্যাপারে কিভাবে হবে। মাজাল্লাহ অনেকে তো সাহাবাই ক্রামের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলে দেয়, প্রত্যেক সাহাবাই ক্রাম জান্নাতি,
জান্নাতি,
প্রত্যেকের আদব করতে হবে। সাহাবাই ক্রামদের পরস্পরের মাঝে যা হয়েছে, যা ইতিহাসে পাতায় পাওয়া যায়, সাধারণ আমরা যারা মুসলমান সেটাকে নিয়ে ঘাটাঘাটি করা নিষেধ রয়েছে। আমরা আমাদের সাহাবাই কেরাম আলী মুর্দবানদের আদব আমরা করব, ঠিক অলিয়ে কেরামের ব্যাপারে আদব বজায় রাখা অত্যন্ত জরুরি রয়েছে। অন্যথায় দেখা যায় অলিদের বিলায়ত আমরা কেড়ে নিতে পারবো না, আমরা যদি আদব করি এর মানে এটা নয় সে আরও বেশি বিলায়ত প্রাপ্ত হবেন, বা আমরা যদি আদব না করি এর মানে এটা নয় যে সে অলির বিলায়তকে কেড়ে নেওয়া হবে, বরং আমরা নিজের ধ্বংস নিজেই ডেকে আনবো। না, একটি ঘটনা রয়েছে সংক্ষিপ্ত বলে দিই, গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা, তিনি যখন ছাত্র জীবনের ঘটনা তিনি বলেন, একজন আবদুল্লাহ ছিল আর একজন ইবনে সাকর আর গোসে পাক, তিনজনই ক্লাসমেট ছিলেন। তিনারা বলেন যে আমরা একজন গোসের সম্পর্কে জানতে পেলাম, তিনি যুগের গোস এবং তার মাঝে এমন আত্যাধিক পাওয়ার রয়েছে, তিনি অদৃশ্য হয়ে যান এবং হঠাৎ করে মানুষের মাঝে চলে আসে। তো তিনজনে গেলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য, রাস্তায় যখন বের হলেন তো ইবনে সাকা সে বলল যে আমি ওই গছ থেকে এমন প্রশ্ন করব তিনি উত্তর দিতে পারবেন না।
আল্লাহ আল্লাহ।
আবদুল্লাহ বলল আমি এমন একটি প্রশ্ন করব সে তিনি উত্তর দিবেন তবে কষ্ট হবে।
আচ্ছা,
গসে পাক বললেন যে আমি কোনো প্রশ্ন করব না, আমি সে অলি থেকে ফাইজ নিব, দোয়া নিব। তিনজনে তিনটি মনে মনে ধারণা করে বের হলো, ওনার দেখার স্থানে সাক্ষাতের স্থানে যখন পৌঁছলো তখন জানতে পেল তিনি উপস্থিত নেই, ওনারা সাক্ষাতের অপেক্ষায় বসেছিলেন। হঠাৎ তিনজনের মাঝে ওই যুগের গস উপস্থিত হয়ে গেলেন,
সুবহানাল্লাহ,
কারামত দেখি,
কারামত দেখি।
তো হওয়ার সাথে সাথে ইবনে সাকার দিকে দৃষ্টি তাকালেন জালালিয়াতের দৃষ্টিতে এবং বলেন হে ইবনে সাকা, তুমি এই ধারণা করে এসেছো যে আমাকে তুমি প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো না, তোমার প্রশ্ন এই তোমার প্রশ্নের উত্তরে। সে প্রশ্ন করেনি, প্রশ্নেও বলে দিল,
আচ্ছা,
প্রশ্নের জবাবও দিয়ে দিলেন এবং তার ভবিষ্যৎও বলে দিলেন যে আমি দেখতে পাচ্ছি যে তুমি ইসলাম হারা হয়ে, তুমি বেদিন হয়ে, বেমান হয়ে, কাফির হয়ে মারা যাবে, মুরতাদ হয়ে মারা যাবে। আবদুল্লাহর দিকে তাকালেন, বলেন হে আবদুল্লাহ তুমি এই ধারণা নিয়ে এসেছো যে তুমি প্রশ্ন করবে আর আমার উত্তর দিতে দেরি হবে, তো তোমার প্রশ্ন এই তোমার প্রশ্নের উত্তরে, প্রশ্নও বলে দিলেন উত্তরও দিয়ে দিলেন।
আচ্ছা,
এবং আবদুল্লাহকে বলেন আমি দেখতে পাচ্ছি তোমার কানের নিকটে, কানের লতির নিকট পর্যন্ত দুনিয়া চলে এসেছে, তুমি দুনিয়ামুখী হয়ে যাচ্ছ। গসে পাকের দিকে যখন তাকালেন তিনি মুচকি হাসি দিলেন এবং বলেন আব্দুল কাদির তুমি দোয়া নিয়ে নেওয়ার জন্য এসেছো, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের জামে মসজিদে মিম্বারে বসে এই ঘোষণা করতেছ যে আমার এই কদম সমস্ত অলিদের গর্দানের উপর, তো আমিও সেটি বরণ করে নিয়েছি, সমস্ত অলি তোমার সেই কদমকে বরণ করে নিয়েছে। এই ঘটনার রাবি হচ্ছে আবদুল্লাহ, তিনি বলেন সময় অতিবাহিত হলো, আমরা যার যার পড়াশোনা থেকে ফারিগ হলাম, তিনি বলেন আমি তো আস্তে আস্তে দুনিয়ার দিকে
ধাবিত
হলাম, শেষ পর্যন্ত এত দুনিয়ার মধ্যে পড়ে গেলাম যে আমার কোনো আমলের ঠিক ঠিকানা ছিল না। সে বলে দেখতেই দেখতে সে ইবনে সাকার সম্পর্কে বলল, সে একটি মেয়ের ভালোবাসায় আবদ্ধ হলো, সে বিধর্মী ছিল, তার ভালোবাসায় এমন সে আসক্ত হলো শেষ পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাব দিল, সে তাকে অফার দিল যদি বিয়ে করতে হয় তাহলে আমাদের ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে, শেষ পর্যন্ত সে মুরতাদ হলো, ইসলাম থেকে বিতাড়িত হলো, সে মেয়েকে বিয়ে করলো, শেষ পর্যন্ত তার সংসারই টেকে নাই, এমনকি সে মুরতাদ হয়ে মারা গেল। এবং সে বলে যে এমন এক যুগ আসলো যে আব্দুল কাদির তিনি বাগদাদের জামে মসজিদে তিনি মিম্বারে বসে ঘোষণা করলেন আমার এই কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে এবং সমস্ত ওলিরা সেটি বরণ করে নিল। তো ওলির আদব করার কারণে
জি
গসে পাক রহমতুল্লাহ তাআলা সম্মানিত হলেন। তো বর্তমানেও যারা মাজাল্লাহ ওলিদেরকে নিয়ে কটুক্তিমূলক কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে, একেবারে রাগে এসে জোশের মাথায় বলে ওলিদের মাজার ভেঙে দাও মাজাল্লাহ, বা ওলিদের কাছে যেও না, কোনো লাভ নেই, এরা সাধারণ লোক, আসলে এরকম যারা কথা বলে তাদের সঙ্গে স্পর্শ থেকেও বাঁচা উচিত। ওই সকল আশিকানে রাসুলদের, আশিকানে অলিয়া কেরামদের সহবতের সংস্পর্শে থাকা উচিত, যাদের সঙ্গে থাকলে আমরা আল্লাহ এবং তার রাসূল, সাহাবাই কেরাম, অলিয়া ইজামের আদব আমরা শিখতে পারবো। আদব হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে
জি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বড়দের আদব সম্মান বজায় রাখো এবং ছোটদের প্রতি স্নেহ করো, তুমি জান্নাতে আমার সঙ্গ পেয়ে যাবে।
সুবহানাল্লাহ।
আমির আলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দোয়াও করেছেন, পারসি খুলদ মে আতার কো আপনা বানা লিজিয়ে, জাহাঁ মে ইতনে এহসা অর এহসা ইয়া রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ।
অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আতারকে আপনার প্রতিবেশী বানিয়ে নিন, পৃথিবীতে এত এহসান উপকার দয়া আমার প্রতি করেছেন, আরও দয়া করুন জান্নাতে আপনার প্রতিবেশী আমাকে বানিয়ে দিন।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর এবং চমৎকার মদিনী ফুল আমরা শুনতে পেয়েছি। দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত সাইয়েদুনা দাতা গঞ্জাবখশ আলী হাজভিরি রহমতুল্লাহ তাআলার খুব চমৎকার এবং সুন্দর একটি মদিনী ফুল নিয়ে আলোচনা করছিলাম। সময় একেবারে শেষের দিকে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তৌফিক দান করুক। আসুন শেষবারের ন্যায় আমরা আরেকবার সে ফরমানটি ভালোভাবে শুনে নিই। হযরত সাইয়েদুনা দাতা গঞ্জাবখশ আলী হাজভেরি রহমতুল্লাহি তাআলা আলিহি ইরশাদ করেন, দিনী ও দুনিয়াবি সকল বিষয়ের সৌন্দর্য হইল শিষ্টাচার, কাজেই সৃষ্টির সর্বত্রই শিষ্টাচারের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শিষ্টাচার এবং বাদব হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিজিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর লিগন।